আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে আরেকটি দিন আমরা সুযোগ পেয়েছি যেন এই দিনে আমরা প্রভুর প্রশংসা করতে পারি, তার বাক্য আলোচনা করতে পারি, আর এই সুযোগ এবং সময়ের জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই। এবং আমরা আমাদের ক্লাস শুরু করার পূর্বে আমরা একটা ছোট্ট কোরাস গান করব, এবং এই কোরাস গানের পরে আমরা প্রার্থনা করব আমাদের ভাই ডেভিড আনসারির সাথে, এবং তারপরে আমরা আমাদের নির্ধারিত পাঠের মধ্যে যাব। তো আসুন আমরা প্রথমে গান করি, তারপরে প্রার্থনা করব। মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না ফিরিব না, জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে, জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে, জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে, ফিরিব না ফিরিব না, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, ফিরিব না ফিরিব না। আসুন
আমরা প্রার্থনায় যাই। স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি প্রভু। আবার আর একটা দিন দিয়েছ তোমার গৌরব করার জন্য, তোমার প্রশংসা করার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। এ সময় আবার তোমার কাছে আমরা সমর্পিত হই প্রভু। বিশেষ করে পাস্টার টমাস রয়কে তুমি আশীর্বাদ করে যে সে যেন আজকের এই বিষয়টা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে তোমার পবিত্র আত্মার মাধ্যমে প্রভু। যারা এই এই পাঠ শুনবে তারাও যেন বুঝতে পারে, সেটা প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদের এই পাঠের শেষ পর্যন্ত থাকো, যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন
আমেন। আসুন আমরা আমাদের নির্ধারিত পাঠ আমরা আলোচনা করি, এবং এই পাঠের মধ্যে দিয়ে আমরা যে বিষয়টা আজকে শিখব সেটা হচ্ছে মণ্ডলীর বিষয়। ঈশ্বর কেন আমাদেরকে মণ্ডলী দিয়েছেন, এবং এই মণ্ডলীর মধ্যে দিয়ে কিভাবে আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি, এবং সেটাই মূল উদ্দেশ্য। ঈশ্বর কেন আমাদের মণ্ডলী দিয়েছেন, কেন আমাদের জন্য মণ্ডলীর প্রয়োজন আছে। সো মণ্ডলী বলতে আমরা কি বুঝি? মণ্ডলী বলতে আমরা কোনো কাঠামোগত কোনো ঘর বাড়ি বুঝতে পারি না। যদিও মণ্ডলীর ঘর থাকে, কিন্তু মণ্ডলী একটা জিনিস আর মণ্ডলীর ঘর একটা জিনিস। ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন, আর মণ্ডলী বলতে আমরা যেটা বুঝি যে একই বিশ্বাসে, কেমন একই বিশ্বাসে যখন কোন ব্যক্তিবর্গ একত্রিত হয়, একই বিশ্বাসে বিশ্বাসীরা যখন একই উদ্দেশ্য নিয়ে, উপাসনা করার উদ্দেশ্য নিয়ে যখন একসঙ্গে মিলিত হয়, সেই দলকে বলা হয় মণ্ডলী। সুতরাং মণ্ডলী, ঈশ্বরই এই মণ্ডলী তৈরি করেছেন, এবং এই বিশ্বাসী বর্গের সমষ্টিতেই মণ্ডলীর সৃষ্টি হয়। সো মণ্ডলী কেন প্রয়োজন, মণ্ডলীর থাকার কি প্রয়োজন আছে, মণ্ডলী কি আমাদের জীবনে প্রয়োজন আছে? অনেকে মনে করে যে মণ্ডলীতে কেন যেতে হবে, বা মণ্ডলী ঘরে কেন যেতে হবে। কিন্তু মণ্ডলী ঘরে কেন যেতে হবে তার বেশ কিছু উদ্দেশ্য আমরা জানি। যে প্রথমত আমরা জানি যে একসঙ্গে ঈশ্বর উপাসনা করা, একসঙ্গে ঈশ্বরের উপাসনা করা, তারপরে এটা হচ্ছে উপাসনা করা বা ঈশ্বরের ওয়ার্শিপ করা বা ঈশ্বরের গৌরব করা, এইটা একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যে ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন যেন এই মণ্ডলী। তারপরে আছে আমাদের সহভাগিতা, এই সহভাগিতাটা হচ্ছে আরো সবচেয়ে বেশি দরকার, কারণ মণ্ডলীতে সহভাগিতার মধ্য দিয়ে আমরা একে অন্যকে উজ্জীবিত করতে পারি, একে অন্যকে কি করতে পারি, উৎসাহিত করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, সান্ত্বনা দিতে পারি, একজনের ব্যথা আর একজনে বহন করতে পারি, একজনের কষ্ট দুঃখ কষ্ট আমরা একজন আর একজনে ভাগাভাগি করে নিতে পারি। সেই জন্য সহভাগিতার প্রয়োজন আছে, এবং বিশ্বাসী বর্গরা যখন মণ্ডলীতে যায় তখন এই সবাই মিলে যে মণ্ডলী হয়, যে দল হয়, এই দল কি করে, একজন আর একজনের ভার বহন করে, এবং সেই উদ্দেশ্যেই ঈশ্বর মণ্ডলী দিয়েছেন। তারপরে সেই মণ্ডলীর মধ্যে দিয়া মণ্ডলী কি করে, শিষ্য তৈরি করে। কেমন যে ডিসাইপলস, আমাদের ডিসাইপল তৈরি করতে হবে এবং রিপ্রোডিউস ডিসাইপল, অর্থাৎ শিষ্য তৈরি করা আবার শিষ্য তৈরি করা, গুণে গুণে শিষ্য তৈরি করা, অর্থাৎ দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, আটজন থেকে ষোলো জন, এইভাবে আমাদের মাল্টিপল ওয়ে আমাদের ডিসাইপল তৈরি করা বা শিষ্য তৈরি করা প্রয়োজন, এবং এই কাজটা মণ্ডলীর মধ্যে দিয়ে হয়ে থাকে। তারপরে মণ্ডলীতে আরো কিছু জিনিসের প্রয়োজন আছে, আর সেটা হচ্ছে যে মণ্ডলীর মধ্যে কতগুলো মিশন ওয়ার্ক থাকে, কেমন বিভিন্ন স্থানে প্রচারক এভাঞ্জেলিস্ট, কেমন এভাঞ্জেলিস্ট তৈরি করা হয়, এভাঞ্জেলিস্টকে এক জায়গা থেকে আর এক জায়গায় প্রেরণ করা হয়, যেমন বাংলাদেশের, এশিয়ার বিভিন্ন দেশে, আফ্রিকাতে বিভিন্ন দেশে, দক্ষিণ আমেরিকাতে বিভিন্ন দেশে মিশনারি পাঠানো হয়, এবং এই মিশনারিরা সাধারণত চার্চের মধ্য দিকেই যায় না, ব্যক্তিগতভাবে খুব কমই যায়। কেমন
চার্চে তাদেরকে সৃষ্টি করে, তৈরি করে,
চার্চই তাদেরকে তৈরি করে, মণ্ডলী তাদেরকে তৈরি করে, মণ্ডলীর বিশ্বাসবর্গ বিশ্বাসীরা একসাথে মিলিত হয়ে যারা ঈশ্বরের কাজ করতে আগ্রহী, মিশনারি হতে চায়, তাদেরকে মণ্ডলী প্রেরণ করে। সুতরাং মিশন ওয়ার্ক, মিশনারি তৈরি করা, তারপরে সহভাগিতা করা, ঈশ্বরের উপাসনা গৌরব করা, এই সমস্ত উদ্দেশ্যের জন্যই ঈশ্বর আমাদেরকে মণ্ডলী দিয়েছেন। মণ্ডলীর এই বিশ্বাসী বর্গ একত্রিত হয়ে এই মণ্ডলীতে আমরা উপকার পাই, মণ্ডলীতে এসে আমরা ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বর আমাদের বাক্য দিয়েছেন, সেই বাক্য আমরা শুনতে পারি। সো আমরা প্রথম মণ্ডলীর একটি ইতিহাস আমরা দেখব প্রেরিত পুস্তক থেকে, প্রেরিত পুস্তক দুই অধ্যায় আমরা 39-47 পদ পর্যন্ত পড়ব, এবং সেখানে আমরা মণ্ডলীর বিষয়ে কিছু শিক্ষা লাভ করব।
আপনাদের জন্য, আপনাদের ছেলেমেয়েদের জন্য এবং যারা দূরে আছে, এক কথায় আমাদের প্রভু ঈশ্বর তার নিজের লোক হবার জন্য যাদের ডাকবেন তাদের সকলের জন্য এই প্রতিজ্ঞা করা হয়েছে। এছাড়া আরও অনেক কথা বলে পিতর সাক্ষ্য দিতে লাগলেন। তিনি তাদের এই বলে বোঝাতে চেষ্টা করলেন, এই যুগের বিবেকহীন লোকদের থেকে নিজেদের রক্ষা করো, যারা তার কথা বিশ্বাস করল তারা বাপতিস্ম গ্রহণ করল, এবং শিষ্যদের দলের সঙ্গে সেই দিন ঈশ্বর কমবেশ 3,000 লোককে যুক্ত করলেন। সেই লোকেরা প্রেরিতদের শিক্ষা শুনত, তাদের সঙ্গে এক হয়ে প্রভুর বুঝ গ্রহণ করত এবং প্রার্থনা করে সময় কাটাত। সবাই ভক্তিপূর্ণ ভয়ে পূর্ণ হল, আর প্রেরিতরা অনেক আশ্চর্য কাজ ও চিহ্ন কাজ করতে লাগলেন। সব বিশ্বাসী একসঙ্গে থাকত ও সবকিছু যার যার দরকার মতো ব্যবহার করত। তারা নিজেদের বিষয় সম্পত্তি বিক্রি করে যার যেমন দরকার সেভাবে তাকে দিত। তারা প্রত্যেক দিন উপাসনা করে একসঙ্গে মিলিত হত, আর ভিন্ন ভিন্ন বাড়িতে আনন্দের সঙ্গে সরল মনে একসঙ্গে খাওয়া দাওয়া করত। তারা সবসময় ঈশ্বরের প্রশংসা করত এবং সব লোক তাদের সম্মান করত। যারা পাপ থেকে উদ্ধার পাচ্ছিল প্রভু বিশ্বাসী দলের সঙ্গে প্রত্যেক দিনই তাদের যোগ করতে লাগলেন।
আমেন। সো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডলীগুলো বৃদ্ধি পাচ্ছে, মণ্ডলীগুলো সৃষ্টি হচ্ছে, মণ্ডলীগুলো বৃদ্ধি পাচ্ছে, মণ্ডলীর লোক সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কারণ শেষে আমরা দেখতে পাচ্ছি যে যারা পাপ থেকে উদ্ধার পাচ্ছিল প্রভু যীশু, প্রভু বিশ্বাসী দলের সঙ্গে তাদেরকে যোগ করালেন। সো আজকের মণ্ডলীতেও একই উদ্দেশ্যে, যে মিশনারি প্রেরণ বা এভেঞ্জেলিজম বা প্রচার কাজ করা, যেটা উদ্দেশ্য মণ্ডলীর, এগুলি কেন করা হয়? যেন এর মধ্যে দিয়ে নূতন নূতন বিশ্বাসী সৃষ্টি হতে পারে, নূতন নূতন বিশ্বাসীরা এসে মণ্ডলীতে যোগ দেবে এবং এইভাবে মণ্ডলী বৃদ্ধি পাবে এবং মণ্ডলীর আত্মিক জীবনের জন্য পালকের অনেক কাজ আছে। কেমন? পালক তাদেরকে নিয়মিত শিক্ষা দেন, পালক তাদের দেখাশোনা করেন, পালক তাদের আত্মিক জীবনে যেন তারা বৃদ্ধি পেতে পারে সেই জন্য তাদের ঈশ্বরের বাক্য দিয়ে তাদেরকে সাহায্য করেন। কেমন? এই সমস্ত বিষয় আমরা ভালোভাবে দেখতে পারি যে যারা মণ্ডলীর নেতা, সেই নেতারা কিভাবে ঈশ্বরের পরিচর্যা করবেন। মণ্ডলীর মধ্যে পালক থাকবেন, ডিকনস থাকবেন বা পরিচারক থাকবেন, পরিচারিকা থাকবেন, তারা মণ্ডলীতে বিভিন্নভাবে মণ্ডলীকে সাহায্য, অর্থাৎ বিশ্বাসী বর্গকে সাহায্য করবে। মণ্ডলীকে সাহায্য করা মানে কোন ঘরকে সাহায্য না, বিশ্বাসী বর্গকে সাহায্য করবেন। সো এই জন্য আমরা যদি দেখতে পাই যে প্রথম তিমুতীয় তিন অধ্যায় দুই থেকে চার পদের মধ্যে একটু মণ্ডলীতে যারা সাহায্য করবেন, কাজ করবেন, তাদের বিষয়ে কি লেখা আছে সেটা আমরা একটু দেখব।
পরিচালককে সেই জন্য এমন হতে হবে যেন কেউ তাকে দোষ দিতে না পারে। তার মাত্র একজন স্ত্রী থাকবে, তিনি নিজেকে দমনে রাখবেন এবং তার ভালো বিচার বুদ্ধি থাকবে। তিনি ভদ্র হবেন ও অতিথি সেবা করতে ভালোবাসবেন, অন্যদের শিক্ষাদান করার মতো ক্ষমতা থাকবে। তিনি যেন মাতালু বদ মেজাজি না হন, বরং তার স্বভাব যেন নম্র হয় এবং তিনি যেন ঝগড়াটে বা টাকার লোভী না হন। তিনি যেন উপযুক্তভাবে তার নিজের বাড়ির সবকিছু পরিচালনা করেন এবং তার ছেলে মেয়েরা যেন বাধ্য ও ভদ্র হয়।
আমেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডলীতে যিনি পালক হবেন বা মণ্ডলী যারা পরিচালনা করবেন তাদের কত সতর্ক হইতে হবে, তাদেরকে, তাদের চরিত্র, তাদের জীবন, তাদের মন মানসিকতা, পারিবারিক জীবন কত সুন্দর হতে হবে। কারণ এই যে বিশ্বাসী দল, যে মণ্ডলী, এই মণ্ডলীর আদর্শ স্বরূপ পালক হয়ে থাকেন। আমরা জানি মণ্ডলীর প্রধান বা মস্তক হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট এবং প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে মণ্ডলীর মস্তক এবং আমরা হচ্ছি তার শাখা প্রশাখা, আমরা হচ্ছি মণ্ডলীর শাখা প্রশাখা। তাই মণ্ডলী কেন দরকার, সহভাগিতা কেন দরকার? একটি শাখায় যদি বা এক মণ্ডলীতে একজন লোক যদি কষ্ট পায় তবে সবাই তার জন্য কষ্ট পায়, সবাই তার জন্য দুঃখ ফিল করে, অনুভব করে যে সে কষ্ট পাচ্ছে, আমার তার জন্য কিছু করা দরকার অথবা তার জন্য প্রার্থনা করা দরকার। সেই জন্য বিশ্বাসী বর্গের একসাথে মিলিত হওয়া খুবই প্রয়োজন, অর্থাৎ এই প্রয়োজনের জন্যই, এই ফেলোশিপ, এই সহভাগিতার জন্য, এই উপাসনার জন্য ঈশ্বর আমাদেরকে মণ্ডলী দিয়েছেন, যে এই জন্য যেন আমরা মণ্ডলীতে যোগ দেই। অনেকে মণ্ডলীতে যায় না কিন্তু মণ্ডলীতে যেন আমরা যোগ দেই। যেমন ইব্রীয় দশ অধ্যায় ২৫ পদের মধ্যে কি লেখা রয়েছে, সেখানে কি লেখা রয়েছে সেটা আমরা একটু দেখব।
তোমরা নেতাদের কথা মেনে চলো এবং তাদের বাধ্য হও, কারণ যারা ঈশ্বরের কাছে হিসাব দেবেন সেই রকম লোক হিসাবেই তো তারা তোমাদের দেখাশোনা করেন। তাদের বাধ্য হয়েও যাতে তারা তাদের কাজ আনন্দের সঙ্গে করতে পারে, দুঃখের সঙ্গে নয়। যদি দুঃখের সঙ্গেই তা করতে হয় তবে তাতে তোমাদের কোনো লাভ হবে না।
সো মণ্ডলীতে যারা নেতৃত্ব দিচ্ছে, মণ্ডলীতে যারা কাজ করছে, তাদের জীবন যেমন সুন্দর হতে হবে তেমনি তাদের জীবন সুন্দর হতে এবং আনন্দপূর্ণভাবে কাজ করার জন্য বিশ্বাসী বর্গের সাহায্যেরও প্রয়োজন আছে। তো বিশ্বাসী বর্গরা যেন সবসময় তাকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, ইত্যাদি ইত্যাদি বিষয়। আমরা যদি তিমুতীয় পুস্তক দেখি, তিমুতীয় পুস্তকের মধ্যে অনেক বিষয় লেখা আছে। কেমন? তিমুতীয় পুস্তকের মধ্যে যদি আমরা পড়ি তাহলে সেখানে এই কথা লেখা রয়েছে যে আমি শীঘ্রই তোমার নিকট উপস্থিত হইব এমন আশা করিয়া তোমাকে এই সকল লিখলাম। অর্থাৎ প্রেরিত পৌল তিনি তিমুথিয়কে তিনি বললেন, কারণ তিমুথিয় মণ্ডলীর পালক ছিলেন এবং তিনি এই কথা বলছেন, কিন্তু যদি আমার বিলম্ব হয় তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করতে হয়। এটা হচ্ছে যে ঈশ্বরের গৃহ মধ্যে, ঈশ্বরের গৃহ পবিত্র, ঈশ্বরের গৃহ কি পবিত্র। আমরা যদি মতি একুশ অধ্যায় দেখি, একুশ অধ্যায় যদি আমরা বারো পদ থেকে পড়তে থাকি, সেখানে আমরা দেখতে পাব যে প্রভু যীশু খ্রিস্ট জেরুসালেমে প্রবেশ করলেন মতি একুশ অধ্যায়ের মধ্যে, এবং সেই মন্দির তিনি পরিষ্কার করলেন, এবং তিনি এখানে কি বলেছিলেন, আমার গৃহ কেবল প্রার্থনার গৃহ বলিয়া বিবেচিত হবে, কিন্তু তোমরা ইহাকে দস্যুগণের গহ্বর করিয়া তুলিয়াছ। সেই জন্য তিনি মণ্ডলী গৃহ পরিষ্কার করলেন, কারণ সেখানে সবাই যাবে মণ্ডলী হিসাবে দলগতভাবে সেখানে গিয়ে ঈশ্বর উপাসনা করবে, কিন্তু সেটা বেচাকেনা করার জায়গা নয়। এবং সেই জন্য আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে সেই মণ্ডলীর গৃহে গেলেন এবং বলেন প্রার্থনার গৃহ। তাই তিনি বলেন নাই যে এটা মণ্ডলী, উনি বলছেন প্রার্থনার গৃহ, অর্থাৎ যেখানে গিয়ে লোকেরা প্রার্থনা করবে, যেখানে গিয়ে লোকেরা ঈশ্বর উপাসনা করবে, যেখানে বিশ্বাসী বর্গরা একত্রিত হইয়া সহভাগিতা করবে, কেমন সেই সমস্ত জায়গায়। তো আমরা এখানে এটাই দেখতে পাচ্ছি যে ঈশ্বরের গৃহে কেমন আচার ব্যবহার করিতে হয়। সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, যে গৃহ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যে মণ্ডলী ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেই মণ্ডলী হচ্ছে বা সেই দেহ হচ্ছে জীবন্ত ঈশ্বরের মণ্ডলী। যেটা পড়তে গেলে আমাদের পড়তে হচ্ছে যেটা আমরা প্রথম করিন্থীয় পুস্তকের মধ্যে, কেমন প্রথম করিন্থীয় পুস্তকের মধ্যে যদি আমরা যাই, সেখানে প্রথম করিন্থীয়র মধ্যে যে ঈশ্বর যে জীবন্ত মণ্ডলীর কথা বলছেন, কেমন সেই মণ্ডলীর বিষয় ঈশ্বর এখানে কি বলছেন, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির, আর ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, এই যে ঈশ্বরের মন্দির সেই লোকেরা নষ্ট করেছিল, এই জন্য ঈশ্বর তা পরিষ্কার করলেন, তবে ঈশ্বর তাকেও নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই। তাই যে মন্দিরের কথা ঈশ্বর বলেছেন এখানে, আর সেই মন্দির হচ্ছে আমরা এক একজন, প্রত্যেকে এক একজন মন্দির, আর সেই মন্দির আমাদের পরিষ্কার করা প্রয়োজন আছে। সো ঈশ্বর আমাদেরকে মণ্ডলী দিয়েছেন, দল দিয়েছেন, বিশ্বাসী বর্গ দিয়েছেন, ঈশ্বরের গৃহ তৈরি করে দিয়েছেন। কারণ আমরা জানি, আমরা যদি পুরাতন নিয়মে আমরা দেখি সলোমনের জীবন বা সলোমনের মন্দির তৈরি করা, এবং যখন মন্দির তৈরি করা হলো তখন ঈশ্বর সেখানে নেমে আসলেন সেই মন্দিরে, কেমন এবং সেই মন্দিরে ধূম দেখা গেল না, অনেক ঈশ্বরের গৌরব সেই ধোঁয়ার মতো করে উঠতে আরম্ভ করল, অর্থাৎ ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা সেই গৃহে পরিপূর্ণ হল। সো ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরব যেন আমরা আমাদের জীবনে আমরা পেতে পারি, আমাদের জীবন দিয়ে যেন সেই মহিমা বের হইতে পারে, সেই গৌরব আমরা ঈশ্বরকে দিতে পারি, যে মহিমা যে গৌরব আমাদের থেকে বের হইয়া ঈশ্বরের কাছে যেন যেতে পারে, এবং তাইলে আমরা সেই কাজ করতে পারব। এই জন্য ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন। সুতরাং মণ্ডলীকে আমরা যেন অবহেলা না করি, ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন কিন্তু মণ্ডলীকে যেন আমরা অবহেলা না করি, মণ্ডলী থাকা প্রয়োজন আছে। যেমন প্রেরিত পৌলকে যখন প্রভু যীশু খ্রিস্ট দর্শন দিলেন, আমরা প্রেরিত নয়দায় যদি দেখি, কেমন প্রেরিত পৌল দর্শন পাওয়ার পরে অন্ধ হয়ে গেল, এবং তারপরে তিনি সেই জেরুসালেম মন্দিরে তিনি গেলেন, তিনি আর বাঁধতে লোকদেরকে বেঁধে আনবার জন্য যান নাই, কিন্তু জেরুসালেমের মন্দিরের লোকেরা যেন তাকে সাহায্য করতে পারে। অননীয় নামে এক ব্যক্তি, সে কি করেছিল তাকে সাহায্য করেছিল না, কেমন সে একজন সেই মণ্ডলীর লোক ছিল, দমেস্কর একজন মণ্ডলীর লোক ছিল, এবং তিনি তাকে সাহায্য করলেন, কেমন তিনি তাকে সাহায্য করলেন এবং সেই অননীয়র কাছ থেকে তিনি কি বললেন যে তখন অননীয় চলিয়া গিয়া সেই বাটিতে প্রবেশ করলেন এবং তাহার উপর হস্তার্পণ করিয়া তাহাকে কহিলেন ভ্রাত শৌল প্রভু সেই যীশু যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও ও পবিত্রত্বায় পরিপূর্ণ হও আর তখনই তাহার চক্ষু হইতে যেন আয়ুষ পড়িয়া গেল তিনি দৃষ্টিপ্রাপ্ত হইলেন এবং উঠিয়া বাপ্তাইজিত হইলেন পরে আহার করিয়া বল প্রাপ্ত হইলেন এবং পরে তিনি কয়েকদিন দম্মেশকে শিষ্যগণের সঙ্গে থাকিলেন আর অমনি সমাজ ঘরে গিয়ে যিশুর বিষয় প্রচার করিতে লাগিলেন আর তাহারা তাহার কথা শুনিল আর সকলে চমৎকৃত হইল অর্থাৎ যে দম্মেশকে তিনি যাচ্ছিলেন বিশ্বাসীদেরকে বেঁধে আনার জন্য অত্যাচার করার জন্য আর সেখানে গিয়ে তাদেরই সাহায্য তিনি গ্রহণ করলেন সেই জন্য মণ্ডলীতে সাহায্য মণ্ডল ঈশ্বর দিয়েছেন যেন একে অন্য সাহায্য পায় যেমন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন চার্চ কি করে বিভিন্ন রকম ফুড প্যান্ট্রি করে থাকে মানে গরিবদেরকে বা অন্যদেরকে দুস্থদেরকে সাহায্য করতে পারে মণ্ডলী কাজই হচ্ছে ফেলোশিপ শব্দের অর্থ যে শুধু সহভাগিতা করা এটা নয় একে অন্যের ভার বহন করা কেমন একে অন্যের ভার বহন করা যাদের আছে তারা মণ্ডলীকে দান করে মণ্ডলী যাদের নাই তাদেরকে দিয়ে থাকেন সুতরাং মণ্ডলীর বিশ্বাসী বর্গরা একজন আরেকজনের জন্য কাজ করেন এই জন্য ঈশ্বর মণ্ডলী দিয়েছেন সেই জন্য প্রথম থেসালোনিকীয় পাঁচ অধ্যায় ১২ পদের মধ্যে ঈশ্বর তিনি প্রভু যীশু খ্রিস্ট বা তিনি কি বলেন তার বাক্যের মধ্যে দিয়ে
ভাইরা আমরা তোমাদের অনুরোধ করছি যারা তোমাদের মধ্যে পরিশ্রম করে প্রভুর হয়ে তোমাদের পরিচালনা করেন এবং তোমাদের উপদেশ দিয়ে থাকেন তাদের সম্মান করো
সো এখানে আমরা দেখতে পাই সেই সম্মান করার বিষয় তাই মণ্ডলীতে যারা থাকবে একজন আরেকজনের সাথে ভালোবাসা থাকতে হবে কেমন ভালোবাসা যদি না থাকে তাহলে মানে কেমন হবে সেই জন্য এখানে বলা হচ্ছে যে আমরা ইফিসিও যদি পাঁচ অধ্যায় সাত পদ পড়ি অতএব তাহাদের সহভাগী হইও না কাদের দুষ্টগণের কিন্তু বিশ্বাসী বর্গের সহকারী হও কারণ তোমরা এক সময় অন্ধকারে ছিলে কিন্তু এখন প্রভুতে দীপ্তিপ্রাপ্ত হইয়াছ দীপ্তির সন্তানদের ন্যায় চলো তাই যারা মণ্ডলীতে মণ্ডলীর সভ্য বা মণ্ডলীর ভুক্ত হয় তাদের কি হওয়া উচিত দীপ্তির সন্তানদের মতো চলা উচিত অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমরা জানি মতি পাঁচ অধ্যায়ের মধ্যে তিনি বলছেন যে তোমরা জগতের আলো কেমন তোমরা জগতের আলো আর সেই আলো লোকদের সম্মুখে জ্বলে উঠুক বা জ্বলুক যেন তোমাদের ভালো কাজ দেখে লোকেরা স্বর্গস্থ পিতার গৌরব করেন এবং সেই জন্য তিনি এখানে প্রেরিত পৌল তিনি ইফিসিয় মণ্ডলীর কাছে আরো বলছেন যে দীপ্তির সন্তানদের ন্যায় চলো কেননা সর্বপ্রকার মঙ্গলভাবে ধার্মিকতায় সত্যের দীপ্তির ফল হয় সো দীপ্তির ফল কি দীপ্তিতে জীবনযাপন করতে হবে বিশ্বাসী বর্গের মণ্ডলীতে দীপ্তিতে জীবনযাপন করতে হবে কারণ দীপ্তির সন্তানদের জীবনে থাকবে মঙ্গলভাব ধার্মিকতা এই দুটো জিনিস থাকবে মঙ্গলভাব এবং ধার্মিকতা একজন অন্যজনের জন্য ভালো কাজ করবে ভালো চিন্তা করবে কেমন ভালো সম্পর্ক বজায় রাখবে এবং ধার্মিক জীবনযাপন করবে আর সেই ধার্মিক জীবনযাপনই প্রভুর প্রীতিজনক বিষয় সো আমরা প্রভুর প্রীতিজনক যদি হতে চাই তাহলে আমরা যেন অন্ধকারে না চলি আমরা সহভাগিতা রক্ষা করি এবং সেই সহভাগিতার জন্যই ঈশ্বর আমাদেরকে মণ্ডলী দিয়েছেন এই জন্যই ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন সুতরাং মণ্ডলীতে আমাদের যেভাবে চলা উচিত আমরা যেন মণ্ডলীতে সেইভাবেই চলি মণ্ডলীতে বলা হচ্ছে যে পুরুষদের জন্য নারীদের জন্য সবার জন্যই সেই শিক্ষা রয়েছে না যেন সবাই মণ্ডলীতে সেই শিক্ষা পায়, এবং প্রেরিত পৌলের শিক্ষা, তিমুথিয়র কাছে শিক্ষা, আমরা এই সমস্ত শিক্ষাগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা মতি ২৮ অধ্যায় ১৯ ২০ পদ অনুসারে আমরা আর একটা বিষয় দেখব।
এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপতিস্ম দাও, আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও, দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।
এটা একটা ঈশ্বরের টেন কমান্ডমেন্টস এর মতো, যেটাকে আমরা গ্রেট কমিশন বা মহান আদেশ বলি, যে মণ্ডলীর একটা দায়িত্ব হচ্ছে মিশন ওয়ার্ক বা এভেঞ্জেলিজম করা। সো এভেঞ্জেলিজম তৈরি করার জন্য মণ্ডলীর দায়িত্ব, এবং সেই জন্যই তো যেন মণ্ডলীতে লোক সংখ্যা বৃদ্ধি পেতে পারে, এটা মণ্ডলীর একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। কেমন মিশন ওয়ার্ক হচ্ছে মণ্ডলীর একটা বড় রেসপন্সিবিলিটি। যদি কোনো মণ্ডলীতে মিশন ওয়ার্ক না থাকে, এভেঞ্জেলিজম না থাকে, তাইলে সেইটা সেই মণ্ডলী বা সেই বিশ্বাসী দল মৃত,
কেমন আমরা পালন করছি,
হ্যাঁ, সেই মণ্ডলী হবে মৃত যারা ঈশ্বরের এই গ্রেট কমিশন বা মহান আদেশ যা দিয়েছেন সেটা যদি অমান্য করে, তবে সেই মণ্ডলী বৃদ্ধি পাবে না। সেই মণ্ডলীতে যে কয়জন লোক থাকবে সেই কয়জনই লোক। কিছুদিন আগে আমি একজন একটা বাইবেল চার্চের একজন মহিলা, তিনি বলতেছিল যে গত দুই তিন বছর ধরে তিনি লক্ষ্য করছেন মণ্ডলীতে কোনো নূতন সদস্য যোগ হচ্ছে না, যে কজন আছে সেই কজনই আছে, তার কোনো বৃদ্ধি নাই। অর্থাৎ ঈশ্বরের মণ্ডলী, যেমন আমরা প্রেরিত পুস্তকের মধ্যে পড়েছি না, যে প্রতিদিন নূতন নূতন বিশ্বাসীরা এসে মণ্ডলীতে যোগ দিচ্ছে, সেটা আমরা প্রেরিত দুই অধ্যায়ের মধ্যে আমরা দেখেছি, ৩৯ থেকে ৪৭ পদের মধ্যে, যে নূতন নূতন লোক প্রতিদিন এসে যোগ দিচ্ছে। সো মহিলা আক্ষেপ করে বলছিল যে আমাদের সেই চার্চে কোন নূতন লোক আসতেছে না, যে কয়জন আছে শুধু সেই কয়জন, অর্থাৎ সেই মণ্ডলী মৃত, মণ্ডলীতে কোনো মিশন ওয়ার্ক নাই। সো মিশন ওয়ার্ক যদি না থাকে, সেই জন্য ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন যেন আমরা সেই মিনিস্ট্রি কাজ করি, মণ্ডলী কাজ করি, কারণ মণ্ডলী আমাদেরকে সেই কি করেন, মিশনারি পাঠান, মিশনারিকে তৈরি করেন এবং তাদেরকে পাঠিয়ে দেন, যেন তারা সমস্ত জগতে গিয়ে সমস্ত সৃষ্টির নিকটে তারা সুসমাচার প্রচার করতে পারে, যেটা আমরা মার্ক ১৬ অধ্যায় ১৫ পদের মধ্যে আমরা দেখতে পাই, যে সমুদয় জগতে যাও এবং সমুদয় সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। সো মতি ২৮ অধ্যায় ১৯ ২০ পদ এবং মার্ক ১৬ অধ্যায় ১৫ পদ, এই পদগুলোর মধ্যে যে আমরা গ্রেট কমিশন দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে আমাদের পালন করা উচিত। কিন্তু যদি মণ্ডলীগুলো পালন না করে, তবে সেই মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে না। ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন, কিন্তু মণ্ডলীগুলো দেখাশোনা করা, মণ্ডলীগুলো সঠিকভাবে পরিচালনা করা, মণ্ডলীর দুঃখ, ব্যথা, বেদনা, কষ্ট যার যা আছে সেগুলো যেন সবাই ভাগ করে নিতে পারে, এই জন্যই ঈশ্বর মণ্ডলীকে দিয়েছেন। এবং তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি সব সময় তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কেমন ইব্রীয় ১৩ অধ্যায় ৫ পদের মধ্যে লেখা আছে, দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সো প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, সেই জন্য আমাদের কোনো ভয় নাই। তিনি মতি ১৮ অধ্যায় ২০ পদের মধ্যে আছে, যেখানে দুই বা তিনজন আমার নামে একত্রিত হয় সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি। তাহলে এর অর্থ কি? একটা দল, আর সেই দল মানে একটা মণ্ডলী, যেখানে দুই বা তিনজন একত্রিত হইয়া প্রার্থনা করে সেখানে তাদের মধ্যে আমি উপস্থিত। সেই জন্য গ্রুপ প্রার্থনা, মণ্ডলীতে একসাথে ফেলোশিপ করা, একসাথে গান প্রার্থনা করা প্রয়োজন আছে। সেই জন্য ইব্রীয় ১০ অধ্যায় ২৪ পদ এবং ২৫ পদের মধ্যে ওই কথা বলা হচ্ছে, যেন আমরা কেউ মণ্ডলীতে মণ্ডলী হিসাবে যোগ দিতে বিরত না থাকি। কেমন সবসময় যেন আমরা মণ্ডলী হিসাবে যোগ দেই। আমরা অনেকে মনে করি আমি ঘরে বসে প্রার্থনা করতে পারি, আমি একা একা বাইবেল পড়তে পারি, আমি একা একা, হ্যাঁ অবশ্যই আমরা পারি, সেটা আমাদের ব্যক্তিগত ডিভোশন বা ব্যক্তিগত ধ্যান প্রার্থনা আমরা সেটা করতে পারি, কিন্তু মণ্ডলীগত ভাবে আমাদের জমা একসাথে একত্রিত হওয়া উচিত, যেন আমরা পরস্পরের মধ্য দিয়ে আমরা সহভাগিতা লাভ করতে পারি, আনন্দিত হতে পারি, উৎসাহিত হতে পারি, অনুপ্রাণিত হতে পারি, উজ্জীবিত হতে পারি। এই সমস্ত কারণের জন্য ঈশ্বর আমাদেরকে মণ্ডলী দিয়েছেন এবং মণ্ডলীতে বিভিন্ন দায় দায়িত্ব পালন করার জন্য, যেমন প্রথম মণ্ডলী যেটা সৃষ্টি করা হয়েছে, যেমন প্রথম মণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি যে শুধু প্রেরিতরাই কাজ করত, কিন্তু প্রেরিতরা কাজ করলে ঈশ্বরের বাক্যের পরিচর্যা করার অভাব হয়ে পড়েছিল, যার জন্য পিতর এবং অন্যান্য যারা ছিল তারা সিদ্ধান্ত নিল যে মণ্ডলী থেকে সাতজন লোককে বেছে নাও, এই সাতজন লোক যেন মণ্ডলীর পরিচর্যা কাজ করতে পারে, মণ্ডলীতে যারা আছে তাদের খাবার দাবার, তাদের দেখাশোনা করা, তাদের সুখ দুঃখের বিষয় সবকিছু নিয়ে তারা চিন্তা করতে পারে, কেমন সবকিছু নিয়ে তারা চিন্তা করতে পারে। সেই জন্য তা আজকের যুগের মণ্ডলী ঈশ্বর দিয়েছেন যেন মণ্ডলীর মধ্যে পালক থাকবে, ডিকনস থাকবে, ডিকনেস থাকবে, কেমন এরা থাকবে, যেন এরা মণ্ডলীর ভাই বোনদের সবাইকে দেখাশোনা করতে পারে, এবং এই কারণেই ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন। সো আমরা বুঝতে পারি এখন যে ঈশ্বর কেন আমাদের মণ্ডলী দিয়েছেন, কেমন। সো মণ্ডলী তো সুসমাচার প্রচার, মণ্ডলী বৃদ্ধি, এটা একটা বড় কাজ, কেমন, এবং যিনি মণ্ডলীর পালক থাকবেন বা মণ্ডলীতে যিনি কাজ করবেন তাকে যেন প্রধান থাকবেন, মণ্ডলীর প্রধান অর্থাৎ খ্রিস্ট হচ্ছে আমাদের মণ্ডলীর প্রধান বা মস্তক, আর মণ্ডলী পরিচালনার কার্যকারীর মধ্যে যারা যারা থাকেন তাদের প্রধান হচ্ছে পালক, এবং সেই পালক যেন কখনো দুঃখিত মনে প্রভুর সেবা কাজ না করেন। সেই জন্য সব বিশ্বাসীরা মিলে পালককে সাহায্য করা প্রয়োজন আছে, এবং সব এরপরে একে অন্যকে সাহায্য করা প্রয়োজন আছে, একে অন্যের ভার বহন করারও প্রয়োজন আছে। এভাবেই আমরা মণ্ডলীর মধ্যে ঈশ্বরের কাজ করে থাকি, আত্মিক জীবনের বৃদ্ধি, কারণ মণ্ডলীতে মানুষ যায় যেন তারা আত্মিকভাবে উপকৃত হতে পারে, তাদের আত্মিক যে চাহিদা সেই চাহিদা যেন তারা পেতে পারে, কেমন। আমার চাহিদা আছে পিচ্চা খাবো, কেমন, এখন আমি ম্যাকডোনাল্ডে যদি যাই তাহলে কি আমি ম্যাকডোনাল্ডে কি আমাকে পিচ্ছা দিবে না, আমাকে কোথায় যেতে হবে, পিচ্ছা হাটে যেতে হবে বা পিচ্ছার দোকানে যেতে হবে, কেমন। আমি যদি এখন পাপাইস খাইতে চাই বা আমি যদি বার্গার কিং খেতে চাই, বার্গার খেতে চাই, কেমন, তাহলে আমাকে সেই রকম দোকানে যেতে হবে, যে কোনো জায়গা। সো ঈশ্বরের বাক্য মণ্ডলীতে পরিচর্যা করা হয়, কেমন, সেখানে গেলেই আমরা আমাদের জীবনের খেতে হলে ডোনাট শপে যেতে হবে, কেমন, আমি বার্গার কিং এ গিয়ে ডোনাট পাব না, কেমন। সো একই অবস্থা যে ঈশ্বরের বাক্য পেতে হইলে ঈশ্বরের বাক্যের পরিচর্যা যেখানে করা হয় সেখানেই আমাদের যেতে হবে, হ্যাঁ, এবং সেই মণ্ডলীতে যেতে হবে। এই জন্য ঈশ্বর আমাদের আত্মিক চাহিদা, আমাদের দৈনন্দিন যেমন শারীরিক চাহিদা আছে, আত্মিক চাহিদা মিটাবার জন্য আমাদের মণ্ডলীতে যাওয়া প্রয়োজন আছে, এই জন্য ঈশ্বর আমাদের মণ্ডলী দান করেছেন। আমরা প্রভুকে ধন্যবাদ দেই এবং প্রার্থনা করি। প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দেই যে তুমি এমন মহৎ পরিকল্পনা করেছ, যেন তোমার প্রিয় পুত্রের মধ্যে দিয়ে আমরা সেই অনন্ত জীবন লাভ করতে পারি, বিশ্বাস করে প্রভু আমরা সেই স্বর্গরাজ্যের অধিকারী হতে পারি, এবং এই মণ্ডলী যে মণ্ডলী তুমি তোমার রক্ত দ্বারা কিনেছ প্রভু, সেই রক্ত দ্বারা কৃত মণ্ডলীতে আমরা যোগ দিতে পারি, মণ্ডলীর একজন সভ্য হতে পারি, তোমার দেহরূপ মণ্ডলীর যেন আমরা সভ্য হতে পারি প্রভু, তুমি আমাদেরকে সেই আশীর্বাদ তুমি দান করো। যদিও আমরা সামাজিকভাবে আমরা বিভিন্ন স্থানীয় মণ্ডলীতে যোগ দিচ্ছি প্রভু, কিন্তু তুমি আমাদেরকে সেই বিশ্বমণ্ডলীর সদস্য করো, যেন সেই বিশ্বমণ্ডলীতে প্রভু আমরা একদিন মিলিত হতে পারি, এবং সকল বিশ্বাসীরা একসঙ্গে মিলিত হয়ে প্রভু তোমার গৌরব প্রশংসা আরাধনা করতে পারি, সেই সুযোগ তুমি আমাদের দান করো। যারা এই সুযোগ থেকে এখনো বঞ্চিত রয়েছে, যারা তোমার পথে এখনো আসেনি, যারা এই মণ্ডলীর সভ্য হয়নি প্রভু, তুমি তাদের অন্তরে চেতনা দাও, যেন তারা সত্যর প্রভু সেই তোমার উপর বিশ্বাস করতে পারে, এবং তাদের পাপ ধৌত হয়ে যেন তারা পরিত্রাণ লাভ করতে পারে, এবং সেই মণ্ডলীর সভ্য হতে পারে। তুমি প্রত্যেককে সেইভাবে আশীর্বাদ দান করো, যারা এই বাক্য শুনছে তুমি তাদের প্রত্যেকে আশীর্বাদ করো, যেন প্রত্যেকেই প্রভু তোমার বাক্যে পরিতৃপ্ত হয়। আমাদের এই সকল প্রার্থনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা মুক্তিদাতা যীশু আমরা তোমার পবিত্র নামে চাই, আমেন।